হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে প্রতি বুধবারের মতো আজকের নিয়মিত হ্যালো ওয়াশিংটন কল ইন শো, প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নির্বাচন। আজকের হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের অনুষ্ঠানের বিষয় যুক্তরাষ্ট্রের নির্বাচন। গতকাল যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনের ফলাফল ও তার প্রতিক্রিয়া আর প্রভাব, তার উপরই আমরা আজ আলোকপাত করব। আমাদের প্যানেলে আছেন দুজন বিশিষ্ট অতিথি, ডক্টর জিল্লুর রহমান খান, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজ বুশ প্রফেসর এমেরিটাস, বর্তমানে ফ্লোরিডায় আছেন। ডক্টর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অশেষ ধন্যবাদ আমাকে এই আপনার এই ইনভিটেশনের জন্য, এবং আমি সবসময় আপনাদের এই প্রোগ্রামটা খুব উপভোগ করি।
আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর এতেশাম চৌধুরী। তিনি ইরাকে নির্বাচনের সাবেক উপদেষ্টা, নির্বাচন বিষয় বিশেষজ্ঞ এবং রিপাবলিকান পার্টির সঙ্গে জড়িত। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
এবার শুরু করা যাক। গতকালের নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনেটে দুটি রাজ্যে ভোট পুনর্গণনা হচ্ছে। ন্যান্সি পেলোসি প্রতিনিধি পরিষদের প্রথম মহিলা স্পিকার হতে যাচ্ছেন। আমি প্রথমে আমাদের প্যানেলিস্টদের জিজ্ঞেস করব নির্বাচনের এই ফলাফলে আপনাদের প্রতিক্রিয়ার কথা। ডক্টর খান,
এটা আমরা আগেই এটা ভেবে রেখেছিলাম, কারণ যে কতগুলো কারণে, একটা হচ্ছে আমেরিকানরা এই ইরাকের যে নীতি, বুশের নীতির সঙ্গে তাদের, তারা যতই দিন যাচ্ছে ততই তারা খুবই তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, এবং এর একটা আমি ভাবছিলাম যে এর একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই হবে। এবং যারা যে দাঁড়িয়েছেন যে কোনো যে সেফ সিটের থেকে, যাকে আপনাকে বলছি কয়েকটা উদাহরণ, টম মেহনি নো নেগ্রনকে বিট করলেন, এটা হচ্ছে ফ্লোরিডাতে, আমি ফ্লোরিডার থেকেই বলছি। এবং টম মেহনি এই এই সিটটা রিপাবলিকানদের বহুদিন ধরে রেখেছিলেন। এই মার্ক ফোলি ছিলেন এই সিটে, এবং তার স্ক্যান্ডেলের জন্য তিনি রিজাইন করেন, এবং শেষ মুহূর্তে জো নেগ্রনকে তারা করেন, এটা তাকে ডিফিট করলেন। এই মহনি ইরাকের ব্যাপারটা তুলে ধরেছেন। আরেকটা কথা বলছি যে ফ্লোরিডাতে আরেকজন রন ক্লাইন, ক্লে শ ধরে রেখেছিলেন বহু বছর এই সিটটা রিপাবলিকান পার্টিতে, ইরাকের ব্যাপারেই এটা তুলে ধরেছেন এবং এখানেও তাকে পরাজিত করেছেন। আরো বলছি আপনাকে যে ক্রিস মার্ফি কানেটিকাটে পরাজিত করেছেন ন্যান্সি জনসন, তিনি একটা খুব সম্মানিত রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ, তার 22 বছর ধরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছেন, তাকে ইরাকের ব্যাপারেই তাকে পরাজিত করেছেন। জো সেস্টাক, এটা হচ্ছে পেনসিলভেনিয়া, কার্ট ওয়েলডনও বহুদিন ছিলেন খুব সম্মানিত সাউথ অফ রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার, তাকেও ইরাকের ব্যাপারেই তাকে পরাজিত করেছেন। এবং সেনেটের ব্যাপারও আপনাকে বলবো, জিম ওয়েব, এখনো গণনা চলছে, কারণ যে নিয়ম অনুযায়ী 0.5% এর কম হলে আপনার রিকাউন্ট হয়, এটা অনেক স্টেটে, ফ্লোরিডাতে আছে, ভার্জিনিয়াতে আছে, উইসকনসিনে আছে, 0.5 এর যদি ডিফারেন্স হয় তাহলে ওটা রিকাউন্ট হয়। তো এটা রিকাউন্ট আমার মনে হবে জিম ওয়েব, এই ভার্জিনিয়ার কথা বলছি, এবং ইনি এগিয়ে আছেন 50%, জর্জ অ্যালেন 49%, তো রিকাউন্ট হবে, আমার মনে হয় ওয়েব জিতবে। এবং আর একটা হচ্ছে মন্টানার।
ডক্টর খান, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে সংক্ষিপ্ত যদি ডক্টর চৌধুরী আপনি।
নিশ্চয়ই,
আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে যোগদান করার আহ্বান করার জন্য, আমন্ত্রণের জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচনটা প্রতি 2 বছর পরপর হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের জন্য 1/3, যেটা 200 বছরের এই যে গণতন্ত্র এদেশে, এবং 3টা বিভাগ যেটা সরকারের, একটা হল রাষ্ট্রপতি, তারপরে আইন পরিষদ এবং বিচার বিভাগ। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের নিজস্ব চিন্তাধারা বিবেচনা করে তারা চায় কারা তাদেরকে প্রতিনিধিত্ব করবে এই প্রতিনিধি পরিষদে কিংবা সেনেটে। বিগত 2 বছরে 3 বছরে এদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে পরিবর্তন আমরা দেখলাম, তাতে বোঝা যাচ্ছে যে এই রিপাবলিকান পার্টি গত ১২ বছর থেকে শুধু হোয়াইট হাউসই নয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটকে তারা মেজরিটি ছিল। অর্থাৎ এই দুটা একটা দল দুটো জিনিসকে মেজরিটিতে ছিল তারা। সুতরাং সেখানে জনগণ একটা চেঞ্জ চাচ্ছে। শুধু ইরাকের যুদ্ধের ব্যাপারে যে একটা তারা আনহ্যাপি তা নয়, দেশের আপনার অর্থনীতির কথা বলেন কিংবা বাজেট ডেফিসিট যেটা এত বেশি বেড়ে গেল, সরকার ছোট হওয়ার কথা যেটা রিপাবলিকানদের একটা মূল বক্তব্য ছিল সেটা হয়নি, বিভিন্ন কারণে জনগণ এবং ভোটাররা বুঝল যে এই মুহূর্তে তারা রিপাবলিকান পার্টিকে মেজরিটি দিবে না। এই গণতন্ত্রের বিজয়কে আপনি অ্যাকচুয়ালি আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই জন্য এই রিপাবলিকান পার্টি কিংবা ডেমোক্রেট পার্টি তারা নতুন চিন্তাভাবনা করে কাজ করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশাটাই জনগণ এবং ভোটাররা করেছে দেশে।
অনেকে টেলিফোন করছেন, প্রথম কলটি নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বার্টনসভিল থেকে কল করেছেন সৈয়দ সাইদ আহমেদ।
আমার নাম সৈয়দ সাইদ আহমেদ, আমি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এখানকার সিটি বার্টনসভিল এলাকায় থাকি এবং আমি এই মিডটার্ম নির্বাচন অংশগ্রহণ করেছি অ্যাজ এ ভোটার। এবং আমার প্রশ্ন হল যে হ্যালো ওয়াশিংটনের কাছে, যে যে নির্বাচন হয়ে গেল এর যে যারা জয়ী হলেন তাদের কাছে, তাদের উপরে যে আগামীতে যে নির্বাচন হবে ২ বছর পরে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে, সেখানে এই নির্বাচনের ফলাফল কতটুকু প্রভাব পড়বে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং যে অর্থনৈতিক যে অবস্থান চলছে সেই প্রেক্ষিতে সেই বড় নির্বাচন প্রেসিডেন্সিয়াল নির্বাচন কতটুকু প্রভাব পড়বে এটা জানার জন্য আমার প্রশ্ন। ধন্যবাদ। এর অনেক কারণ, এর প্রভাব তো নিশ্চয়ই পড়বে, এটা অনেকগুলো কারণও আছে। ইরাকের ব্যাপারটা একটা বিরাট কারণ, কারণ ইরাকের থেকে একটু আগে যে আমাদের আরেকজন যে বললেন ডক্টর এতাশাম যে বাজেট ডেফিসিটটা, এটা ইরাকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা ট্যাক্স পেয়ারসের প্রতি সপ্তাহে ১ বিলিয়ন কোলের ডলার যাচ্ছে ইরাকে এবং তার কোন ফলাফল আমরা ঠিক দেখতে পাচ্ছি না আপাতত। এবং অবশ্য এটাও বলতে হবে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে আমরা যখন গেছি ইরাকে তখন একটা কিছু একটা সমস্যার সমাধান কিছুটা করে আমাদের আসা দরকার। আমাদের হাত গুটিয়ে আফগানিস্তানের মধ্যে যেরকম করেছিলাম আমরা ৮৯ ওরকম করলে তো আরো ঝামেলা হয়ে যাবে মিডল ইস্টে। তো এটাও আর একটা দিক আছে। তো আমি বলছি যে এর বিরাট একটা প্রভাব পড়বে এবং এটা ডেমোক্রেটিক কংগ্রেস যুদ্ধ দুটো হাউসই, আমার মনে হয় দুটো হাউসই ডেমোক্রেটসরা পাবে, এবার হাউস অব রিপ্রেজেন্টস পেয়ে গেছে এবং সেনেটে দুটো বাকি আছে, একটা হচ্ছে ভার্জিনিয়া আর একটা হচ্ছে মন্টানা। এই দুটো পেলে আর দুটো ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তারা ডেমোক্রেটসদের সঙ্গে হাত মেলাবেন যতটুকু আমার ধারণা। তাহলে দুটো হাউসই পেলে আমেরিকানদের তাদের উপরে নজর পড়বে, তারা আশা করবেন যে তারা ইরাকের একটা একটা সমস্যার সমাধান তারা করবেন এবং এটা যদি মোটামুটি একটা ফেস সেভিং এর ব্যাপারেও যদি তারা করতে পারেন, মোটামুটি একটা স্থিতিশীলতা আনতে পারেন, তাহলে তাদের প্রসপেক্টস অনেক বেড়ে যাবে ২০০৮।
বহু শ্রোতা কল করছেন, আপনি যদি ডক্টর চৌধুরী আপনি যদি কিছু বলেন।
আমি সংক্ষেপে একটা কথা বলি, আপনার এদেশে যে পরিবর্তনের যে ধারাটা অব্যাহত দেখছি আমরা, সেখানে ২০০৮ সালে হোয়াইট হাউস জনগণ রিপাবলিকান পার্টিকে দিবে না ডেমোক্রেটিক পার্টিকে দিবে সেটার এখনো সময় আছে। এই ২ বছরের মধ্যে আমরা দেখতে পাব ডেমোক্রেটিক পার্টি যদি হাউসের মেজরিটি নিয়ে তারা কি ধরনের পলিসি দিচ্ছে জনগণের পাশে সামনে, যেমন ট্যাক্সের ব্যাপারে কিংবা হেলথ কেয়ারের ব্যাপারে কিংবা ট্রান্সপোর্টেশন, হোমল্যান্ড সিকিউরিটি, অন্যান্য দিকে। তবে একটা জিনিস বুঝতে হবে, ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যখনই হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট যদি ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টি যে পার্টির কাছেই থাকুক, তখন জনগণ চায় অন্য পার্টির কাছে যেন হোয়াইট হাউসটা থাকে, সেখানে একটা ব্যালেন্স হয়। কারণ হোয়াইট হাউসের যে প্রেসিডেন্ট থাকেন উনি শুধু রাষ্ট্রপতি নন, উনি সেনাবাহিনী প্রধান, কমান্ডার ইন চিফ। সেখানে তারা দেখতে চায় এমন একটা লোককে যে নাকি দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো কাজ করবে। সুতরাং একটা প্রশ্নটা যেটা ছিল যে ইলেকশনে ইম্প্যাক্ট হবে কিনা 2008-এ, অবশ্যই হবে। এবং আমার মনে হচ্ছে রিপাবলিকানরা হয়তো হোয়াইট হাউস রেখে দিতে পারবে, কারণ জনগণ ডেমোক্রেটদেরকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেজরিটি দিল। এটা হল আমার উত্তর। থ্যাংক ইউ।
আপনাদের শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছি ফিনল্যান্ডের কিমি থেকে কল করেছেন এস এম আরাফাতুল হাসান।
আমি এস এম আরাফাতুল হাসান ফিনল্যান্ডের কিমি থেকে বলছি। হ্যালো ওয়াশিংটনে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন আছে যে গতকাল আমেরিকা তাদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হল এবং বিশ্বের অন্যান্য সবার মতো আমিও এ বিষয়ে কিউরিয়াস ছিলাম। তো এবারে নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যারা অবৈধ অভিবাসী আছে আমেরিকায়, তো তাদের বিষয়ে আমি বলতে চাই যে এই যে যে নির্বাচনটি হয়ে গেল এখানে একদল জিতবে তো আরেক দল পরাজিত হবে, তো মূলত আমেরিকার জনগণ এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে কি মনে করছে যে তাদের যারা অবৈধ অভিবাসী আছে তাদের জন্য আসলে কি করা দরকার। কারণ ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য অঙ্গরাজ্যে আমরা কিছুদিন আগে বড় কিছু র্যালি দেখেছি, তো মূলত আসলে তাদের জন্য কি করা দরকার এবং কি করলে পরে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে এটা সমাধান হতে পারে। ধন্যবাদ।
ডক্টর চৌধুরী, আপনি যদি কিছু বলেন।
আমি সংক্ষেপে একটা কথা বলি, যে কোনো দেশই হোক, সেটা ইউরোপ কিংবা আমেরিকা কিংবা আফ্রিকা বা এশিয়াতে, তার নিজস্ব নিরাপত্তা এবং তার যে বাউন্ডারি যেটা সীমানা সেটাকে বন্ধ রাখতে হবে। এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। আমেরিকাতে যে অবৈধভাবে বিভিন্ন এত লোক আছে সেটা নিয়ে সরকারের মধ্যে একটা দ্বিমত আছে। কেউ বলছে তাদেরকে লিগালাইজ করতে হবে, কেউ বলছে তাদেরকে থাকতে দেওয়া যাবে না, দেশের নিরাপত্তার হুমকি। আমরা এখন মনে করব যেহেতু একটা নতুন পার্টি হাউস অব রিপ্রেজেন্টেটিভ এসছে মেজরিটি হয়ে, তারা একটা নতুন চিন্তাভাবনা নিয়ে এখানে আসবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা দেশের নিরাপত্তার জন্য এতগুলি অবৈধ লোক থাকাটা আসলে সত্যি সত্যি নিরাপত্তার জন্য বিরাট হুমকি। কিন্তু এটাও বুঝতে হবে এই লোকগুলো কিন্তু আবার একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে, সেদিকটাও বিবেচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ।
অভিবাসীদের বিষয়ে ডক্টর খান আপনি যদি কিছু বলেন।
আমি বলবো যে স্টেটস, যে ক্যালিফোর্নিয়া বলুন ফ্লোরিডা বলুন, এরা চাচ্ছে যে অভিবাসীদের আপনার যাতে তাদের রেস্ট্রিকশনটা আরো একটু বাড়িয়ে দেওয়া যায়, ধরুন অ্যাক্সেস টু আপনার স্কুলিং, হেলথ কেয়ার, কারণ এটাতে বহু খরচ হয়ে যায় স্টেটের ব্যাপার, কারণ এডুকেশন হেলথ কেয়ার হচ্ছে স্টেটের দায়িত্ব। এবং ফেডারেল গভর্নমেন্টের লেভেলে যেটা বুশ কেনেডি এটা মানে বাইপার্টিজান একটা একটা এফর্টস ছিল, আপনার প্রচেষ্টা একটা ছিল যাতে অভিবাসীদের যারা এসে গেছেন এবং যারা কাজ করছেন এবং অর্থনৈতিক উন্নতির ব্যাপারে যাদের খুবই দরকার তাদের একটা সুযোগ করে দেওয়া, যে তাদের বাচ্চা কাচ্চারাও এখানে তারা জন্ম নিয়েছে, তারা বহুদিন ধরে এই দেশে আছে, এবং তাদের একটা বুশ এবং কেনেডি চাচ্ছিলেন যে তাদের মানে গ্র্যাজুয়ালি তাদের যদি অ্যাবজর্ব করা যায়, তো তারা ধরুন একটা একটা ইয়েতে তাদের যে কোম্পানিতে কাজ করছে তাদের একটা রেকমেন্ডেশনস এবং তাদের হয়তো বা তাদের কিছু তারা ফিরে যেতে হবে, ফিরে গিয়ে আবার অ্যাপ্লাই করে যারা আসতে পারেন কিংবা যারা আছেন বহু বছর ধরে তাদের কিছু করা যায় কিনা এর একটা চিন্তা ভাবনা হচ্ছে। আর আমার মনে হয় এই যে ডেমোক্রেটিক কংগ্রেস এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবেন, এগিয়ে যাবেন এবং অন্যায় অবিচার যাতে না হয়, যারা ধরুন 10-15 বছর ধরে আছে তারা অনেক কাজ করছে এই অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে, তাদের উপরে যাতে অবিচার করা না হয় এর ব্যাপারে এরা আমার মনে হয় একটা সুষ্ঠু সমাধান করতে সক্ষম হবেন।
সুচরিতা সান্যাল কল করেছেন নতুন দিল্লি থেকে।
আমি সুচরিতা সান্যাল নতুন দিল্লি ভারতবর্ষের রাজধানী থেকে আমি বলছি। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ইউএসএ নির্বাচনের কি ইরাক পরিস্থিতি বা সামগ্রিকভাবে বিশ্ব পরিস্থিতির কোন বড় রকমের হেরফের হতে পারে, আপনাদের কি মতামত?
ডক্টর খান কিছু বলুন।
হ্যাঁ, বিশ্ব পরিস্থিতিতে বিরাট হেল্পফুল হওয়ার সম্ভাবনা না। একটা কথা আপনাকে আগেই বলে রাখি যে এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইয়েতে, ফরেন পলিসি হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রেরোগেটিভ, এবং সেনেট যদি ডেমোক্রেট পেয়ে যান তাহলে সেনেটের তার একটা সমঝোতা করতে হবে সেনেটের সঙ্গে, এ না করে কোন ফরেন পলিসি ওনার করা একটু অসুবিধা হয়ে যাবে। অন্যদিকে সেনেট কংগ্রেস একত্র মিলেও যদি কিছু প্রপোজ করেন তাহলে প্রেসিডেন্টের যে ভিটো পাওয়ার আছে সেটা বিরাট একটা ভিটো পাওয়ার, সেটা ভিটো পাওয়ার ওভার রাইড করা খুবই কঠিন, এটা টু থার্ডস মেজরিটি দরকার হয় এই বোথ হাউসেস। সুতরাং এই ব্যাপারে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আসবে, এবং এই যে পলিসি চলছে বুশ আর চেনি অলরেডি বলে দিয়েছেন যে তাদের এই যে গ্লোবাল পলিসি ইরাকের পলিসি তাদের কোন পরিবর্তন হবে না, তারা বলে দিয়েছেন, কিন্তু চাপটা বেড়ে যাবে তাদের উপরে যাতে তাদের অন্যান্য দেশগুলোকে জড়িয়ে একটা সমঝোতা যাতে আসা যায়, এর যে চাপ এটা বুশ অ্যাডমিনিস্ট্রেশন উপরে অনেক বেড়ে যাবে।
হ্যাঁ জি, আমি সংক্ষেপে একটা কথা বলি যে জনগণের এই ভোটের মাধ্যমে যে নতুন দিগন্ত এবং যেটা নতুন একটা আশা দেখা যাচ্ছে যে তারা চেঞ্জ যাচ্ছে, তার একটা রিফ্লেকশন আমেরিকান ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসি এবং সিকিউরিটি পলিসিতে পড়বে। কিন্তু সমস্যাটা হল যেই পলিসি নিয়ে বুশ প্রশাসন শুধু ইরাকের যুদ্ধ নয় এন্টায়ার ওয়ার এগেনস্ট টেরোরিজম তারা যেটা বলছে সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের যে একটা মূল লক্ষ্য এবং গোল সেটা খুব একটা বদলাবে না। তবে একটা আন্তর্জাতিক চাপ থাকবে যাতে করে ইরাকের ব্যাপারে তাড়াতাড়ি করে একটা সমস্যা সমাধান করা যায়, বা দুই পার্টি মিলে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা সেটা করবে, এবং আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য যেটা হোয়াইট হাউসের নির্বাচন হবে যেটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন সেখানেও তার একটা প্রভাব পড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএনকে আরো বেশি দায়িত্ব নিতে হবে, এবং ইউএনকে আরো ফাংশনাল করার পরে তারা যদি একটা লিড নেয় আমেরিকার জনগণ এবং তাদের কংগ্রেস সেটা মেনে নেবে এবং আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে। এবং আমরা এখনও দেখছি বেকার কমিশন যেটা হচ্ছে যার রিপোর্ট আগামী মাসে বেরোবে সেখানে বলছে যে বুশ প্রশাসন আমরা ইরাকে একটা নীতিগত পরিবর্তন করব যেখানে আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করব, যেখানে আমরা আমাদের শূন্য তাড়াতাড়ি ফিরে নিয়ে আসতে পারি, ইরাকে এবং মধ্যপ্রাচ্যে একটা শান্তিজনক সৃষ্টি হয়, সেই চেষ্টাটা অব্যাহত থাকবে বলে আমার মনে হয়।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ঢাকা থেকে একজন কলটা নিন। আপনি ঢাকা থেকে যিনি কল করছেন আপনার নামটা বলুন।
জি, আমি নসরুল নাগর থেকে।
হ্যাঁ বলুন আপনার প্রশ্নটি।
এই নির্বাচনের ফলাফল এই বুশ প্রশাসনের কোন পররাষ্ট্রনীতিতে কোন পরিবর্তন আসবে?
আমরা এইমাত্র এটা নিয়ে আলোচনা করলাম, তবু আমি ডক্টর চৌধুরীকে বলব কিছু বলার জন্য।
আমি একটু আগে বলেছি এই ধরনের একটা প্রশ্ন ছিল, সেটা হল আপনার এই মধ্যবর্তী নির্বাচনটা যেহেতু কংগ্রেসের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের জন্য, সেখানে বুশ প্রশাসনের পররাষ্ট্রনীতির উপরে খুব একটা প্রভাব ফেলবে না। তবে যেটা হবে, যেহেতু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স দেশে থাকে, কংগ্রেস এবং সেনেট তারা প্রশাসনের নীতিগুলো পরীক্ষা করে, সেখানে কমিটির চেয়ারম্যান বদলাবে, ডেমোক্রেট এখন ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান হবে হাউস এবং সেনেটে দুটা জায়গা যদি তারা নিতে পারে, সেখানে এই কমিটি রিকমেন্ডেশনগুলি তারা বুশ প্রশাসনকে দেবে। কতটুকু তারা এটা ফলো করবে এবং ইমপ্লিমেন্ট করবে সেটা দেখার বিষয়, কারণ বুশ প্রশাসনে এখন মাত্র দু বছর সময় বাকি আছে, তার মধ্যে আমরা একটা নির্বাচনে যাচ্ছি। সেখানে ফরেন পলিসি বদলানোর ব্যাপারে একটা সারা দেশব্যাপী একটা জোয়ার এসছে, সেখানে প্রশাসন বলছে, বুশ প্রশাসন বলছে যে আমরা শুধু ইরাক নয় অন্যান্য নীতিমালাগুলি আমরা পরিবর্তন করব যাতে করে নতুন ভাবে চিন্তা করতে পারি আমরা কি করে বিশ্বব্যাপী এই ওয়ার অন টেরোরিজমকে জয় করতে পারি।
ধন্যবাদ। এখানে দেখছি নিব্রাস পারভিন কল করেছেন টেক্সাস রাজ্যের হিউস্টন থেকে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি হিউস্টন থেকে নিব্রাস পারভিন বলছি।
বলুন।
আমার এবারের নির্বাচন যে হয়ে গেল এ ব্যাপারে আমার দুটো প্রশ্ন রয়েছে আপনাদের কাছে।
বলুন।
আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এ তো জানা কথা যে এবারের আমেরিকান নির্বাচনে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ প্রাধান্য পেয়েছে। আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে এ ব্যাপারটি বর্তমান সরকারের কতটা পক্ষে বা বিপক্ষে যাবে বলে আপনি মনে করেন এবং কেন?
আপনার দ্বিতীয় প্রশ্নটি কি?
আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এবারে ভোট দেওয়ার পদ্ধতিটি অনেকের কাছে একটু দুরূহ বলে মনে হয়েছে, কিভাবে তা ভোটারদের বোধগম্য করে সঠিকভাবে ভোটদানে সহায়তা করা যেত বলে আপনি মনে করেন?
ডক্টর খান, আপনি এই প্রশ্নটি,
এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি, যে সে যেদিন ভোট দিতে গেলাম এই ফ্লোরিডাতে অরল্যান্ডোতে, দেখছিলাম যে টাচ স্ক্রিন, ইলেকট্রনিক টাচ স্ক্রিন, তো আমার একটু ইলেকট্রনিক টাচ স্ক্রিন ব্যাপারে একটু সন্দেহ আছে, তো আমি বললাম যে না, আমি এই টাচ স্ক্রিন করব না, আমি যে পেপার ব্যালট যেটা ফিট করে এটাতে আমি করব। এই যে অল্টারনেটিভসটা, এটা কিন্তু ফ্লোরিডা এবং অন্যান্য দেশে এই অল্টারনেটিভসগুলো আছে, কিছু জায়গায় ধরুন আপনার টেনেসিতে এটার কতগুলো ভোটিং যে সেন্টারসে শুধু টাচ স্ক্রিন দেওয়ার ফলে একটু ঝামেলা হয়েছে, যেটা ওই ফোর্ড যে হেরে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী, তিনি এটা এই সমস্যাটা উনি একটু তুলে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু মানে ইন জেনারেল আমি বলবো যে ভোটিংটা খুব সুস্থ শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা এই আমেরিকা সম্পন্ন হয়েছে। আর আরেকটা হচ্ছে যে এই নির্বাচনের উপরে আপনি বলছিলেন যে কতখানি প্রভাব বিস্তার করবে এই পররাষ্ট্র নীতির উপরে, আমার তো মনে হয় যে এটা বিরাট প্রভাব বিস্তার করবে। ইরাকে ওরা বুঝতে পারবেন যে আমেরিকানরা খুব খুশি নয় এই যেরকম ভাবে বুশের ইরাক পলিসি যেরকম ভাবে উনি চালিয়ে যেতে চাচ্ছেন সে ব্যাপারে আমেরিকানরা মোটেই সুখী নয়, এবং এর যে চাপ এটার একটা প্রতিফলন হবেই, এবং এর প্রতিফলন হবে যে এর প্রেশারটা ইরাকের যে কুর্দস শিয়া সুন্নি যারা পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে পড়বে তাদের একটা সমঝোতায় আসার একটা চাপ পড়বে, এবং তার জন্য যদি আপনার কনফেডারেশনও করতে হয় যাতে কুর্দিশ প্রভিন্স যেটা আপনার অটোমান এম্পায়ারের সময় ছিল, কুর্দিশ প্রভিন্স সাউথে হচ্ছে শিয়া প্রভিন্স, আপনার মিডলে আপনার সুন্নি ডমিনেটেড প্রভিন্স এরকম ভাবে যেরকম ছিল সেরকম একটা কনফেডারেশনের আসারও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সুতরাং বিরাট একটা চাপ আসবে ইরাকের উপরে এবং আফগানিস্তানের উপরে আসবে, যে এখন তো নেটোর অধীনে আফগানিস্তান চলছে, এটা আমেরিকানরাও চেষ্টা করবেন যে রিকনস্ট্রাকশন করে একটা সমঝোতা করে যাতে ওর একটা নিষ্পত্তি করা যায়, এর উপর একটা চাপ আসবে।
যিনি প্রশ্ন করেছিলেন নিব্রাস পারভিন, উনি এই ভোটার পদ্ধতি ভোটিং মেশিন সম্পর্কে বলছিলেন। ডক্টর চৌধুরী, আপনি কিছু বলবেন?
হ্যাঁ জি, এটা একটা তথ্যের ব্যাপার আছে, এদেশে যেটা হয় পঞ্চাশটা রাজ্যে রাজ্যের নিজস্ব নির্বাচন কমিশন আছে, অথরিটি আছে, তারা এই ভোটগুলি নেয়, সেভাবে ভোটার তালিকা করে, মেশিনগুলি সাপ্লাই করে, ভোটার অবজারভার থাকে, তাদের নিজস্ব অফিসিয়ালরা আছে। সেদিক থেকে এই যে টেকনোলজিটা যেটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে এবং এটা ভালোভাবেই সারা দেশে হচ্ছে, দুই একটা জায়গায় হয়তো গণ্ডগোল হচ্ছে সেটা টেকনোলজির ব্যাপার, কিন্তু কোথাও কোনো সমস্যা হয়েছে বলে আমরা শুনিনি।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা শুনেছেন যে মিনেসোটা থেকে একজন সাংসদ নির্বাচিত হয়েছেন, কিথ অ্যালিসন, তিনি হচ্ছেন প্রথম আফ্রিকান আমেরিকান কংগ্রেসম্যান যিনি মিনেসোটা থেকে নির্বাচিত হলেন, এবং তিনি হচ্ছেন প্রথম মুসলমান যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসে নির্বাচিত হলেন। আপনাদের দুই প্যানেলিস্টদের জিজ্ঞেস করছি যে আপনারা কি মনে করেন যে আরো নির্বাচিত হবেন, বা আপনারা কি মনে করেন? ডক্টর চৌধুরী,
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এটা একটা অবজারভেশনের ব্যাপার, এই দেশটা বলতে হবে এটা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, সারা পৃথিবীর লোকজন এখানে এসে থাকছে এবং আমেরিকাকে গঠন করেছে 200 বছর থেকে। মুসলমানরা সাধারণত রাজনৈতিকভাবে সামনে অত আসেনি, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো একজন মুসলমান তো নির্বাচিত হলেন, কিন্তু মুসলমানরা এখনো মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সে ভালোভাবে জড়িত হচ্ছে, এটা আমরা বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি। এই ধারাটা বজায় থাকলে সেটা সবার জন্যই সুবিধা, কারণ যারা এদেশে এসে থাকছে 10 বছর হোক কিংবা 15 বছর হোক কিংবা 20 বছর হোক, তারা যদি এদেশের মেইন স্ট্রিম প্রধান রাজনীতি এবং অর্থনীতির সাথে জড়িত না হয় তাহলে এদেশের যে থাকার সুখ সুবিধা সেটা ভালোভাবে তারা নিতে পারবে না। এটা একটা পজিটিভ সাইন মনে করি আমি। আমি আশা করি এবং বিশ্বাস করি ভবিষ্যতে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই রাজনীতিতে এসে শুধু শুধু সেনেট কিংবা হাউস অব রিপ্রেজেন্টেটিভ নয়, স্টেট লেভেলে, কমিউনিটি লেভেলে, সমস্ত জায়গায় তারা দেশ এবং জনগণের শাসন ব্যবস্থার সাথে প্রত্যন্তভাবে জড়িত হবে। এটা হল আমার অবজারভেশন।
ডক্টর খান,
আমি বলবো যে মিনেসোটার এটার উনি প্রথম মুসলমান রিপ্রেজেন্টেটিভ, আমার মনে হয় আরো অনেকে মুসলমান রিপ্রেজেন্টেটিভ আসবে, কারণ যে এখন তো আপনার প্রায় 6 মিলিয়নের বেশি মুসলমান আমেরিকা আছে এবং কিছু কনসেন্ট্রেশন আছে, যে ধরুন ফ্লোরিডাতে বেশ কিছু কনসেন্ট্রেশন আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, ভার্জিনিয়া আছে, আর এটা হতেই হবে, ইটস এ প্রসেস বলবো আমি। আর একটা হচ্ছে যে এই যে নেগেটিভ ভোটিংটা যে আমরা দেখেছি এবারে, এখানে কিন্তু অনেক মুসলমানরাই ব্লক ভোটিং করেছেন, এই ফ্লোরিডার কথা আমি বলছি, এই ইলেকশন ব্লক ভোটিং করেছেন, এবং 2000 ইলেকশনও ফ্লোরিডার মুসলমানদের জন্যই বুশ সাহেব প্রেসিডেন্ট হতে পেরেছিলেন, কারণ তখন ব্লক ভোটিং ছিল যে এগেনস্ট ডেমোক্র্যাট, বিকজ আপনারই ছিলেন আপনার লিবারম্যান ইহুদি বলে অনেক মুসলমানই ডেমোক্রেটসদের ভোট দেননি, বুশকে বলে ভোট দিয়েছেন। ব্লক ভোটিং যেটা আমরা বলি পলিটিক্সে, একত্রিত ভাবে করে দ্যাট মেড এ বিগ ডিফারেন্স ইন ফ্লোরিডা। আপনার তো মনে আছে ফ্লোরিডাই ডিসাইডিং ফ্যাক্টর 2000 ইলেকশনে। তো এবারও আমার আমি কতগুলো সাইন দেখছিলাম যে অ্যারাব আমেরিকানস ফর ডেমোক্রেটস, এর আগে আমি কোন সময় দেখিনি, এবং মুসলমানরা এবার ডেমোক্রেটসদের সাপোর্ট করেছেন। এর জন্য আমার মনে হয় কয়েকটা ইলেকশনে শুধু মিনোসোটা যে এক মুসলমান ইলেকটেড হয়েছেন তাই নয়, অমুসলমানও অনেকে ইলেকটেড হয়েছেন মুসলমানদের ভোটে।
আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের টেলিফোন লাইনে, আমরা ওই প্রশ্নটা নেব। হ্যাঁ বলুন, আপনি যিনি কল করেছেন একটু বলুন, আপনার নামটা বলুন।
আমি মাসুদ কায়সার, পেশা ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাজশাহী থেকে বলছি। আমার হ্যালো ওয়াশিংটনের কাছে একটি ছোট্ট প্রশ্ন আছে।
হ্যাঁ বলুন।
সেটি হল জর্জ ডাব্লিউ বুশ যে ইরাকে তার পররাষ্ট্রনীতি যে উনি চালাচ্ছেন, সেটার জন্য ওনার কি আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া দরকার না? এটাই হচ্ছে প্রশ্ন।
এটা আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার জন্য কতগুলি ক্রাইটেরিয়া থাকে এবং কতগুলি ইয়ে থাকে, সেগুলি ফুলফিল যদি হয় তাহলে শুধু জর্জ বুশ কেন, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধান কিংবা প্রধানমন্ত্রী তাদের বিচার হতে পারে, এগুলি কতগুলি ক্রাইটেরিয়া আছে। সমস্যাটা হল যে ইরাকের যুদ্ধের ব্যাপারে যে আমেরিকান কংগ্রেস রাষ্ট্রপতিকে অনুমতি দিয়েছে বিল পাশ করে এবং রাষ্ট্রপতিকে বলেছে যদি দরকার হয় আপনি সেনাবাহিনী নিয়োগ করতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন, বিকজ উনি সেনাবাহিনীর প্রধান। সেদিক থেকে আমেরিকা নিজের দেশে এটা নিয়ে কোনো সমস্যা নয়, আন্তর্জাতিকভাবে যদি কোনো সমস্যা হয় তাহলে ইতিহাস সেটা বিচার করবে এবং সে যদি আন্তর্জাতিক বিচারের প্রশ্নটা আসে সেটা ভবিষ্যৎ দেখবে। উনি রাষ্ট্রপতি থাকাকালীন যে এটা হবে আমার মনে হচ্ছে না, কিন্তু তার পরবর্তীকালে যদি এমন একটা পরিস্থিতি হয় ইউএনএর মাধ্যমে কিংবা অন্যান্য সারা পৃথিবীর জনমতের ভিত্তিতে, তাহলে বিচার প্রেসিডেন্ট বুশের কেন হবে, যে কোনো রাষ্ট্রপতি সে যে কোনো প্রধানমন্ত্রীর বিচার হতে পারে, এটা এটা অস্বাভাবিক কিছু নয়। আইনের ব্যবস্থায় আমরা সবাই বিশ্বাস করি এবং আইন সবার জন্য সমান। আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াশিংটন থেকে
আমি একটু বলতে চাই, এটা আন্তর্জাতিক বিচারের আগে এখানেও একটা আছে, আমেরিকান কনস্টিটিউশন আছে, ইমপিচমেন্ট একটা প্রসেস আছে, ইমপিচমেন্ট অ্যান্ড কনভিকশন। ইমপিচমেন্ট হয় আপনার কনভিকশন হয় সেনেটে, সে খুব কঠিন, বিল ক্লিনটন ইম্পিচড হয়েছিলেন কিন্তু কনভিক্টেড হননি, খুব অন্য পার্সোনাল একটা কারণে। কিন্তু প্রেসিডেন্ট বুশের যে কারণটা হবে সেটা হচ্ছে যে ইরাকের যুদ্ধ, যে ইরাকের কোন জাস্টিফিকেশন তো পাওয়া যায়নি এবং প্রথমে যে ইন্টেলিজেন্স রিপোর্টগুলো এসেছিল সেগুলো অনেক দ্বিমত আছে এ ব্যাপারে। এরপরেও রামসফেল বুশ এরা মিলে যে ইরাকে তারা ইনভেশন চালালেন এবং কত ক্ষতি হল, আজকে ইরাকের 700,000 ইরাকিজ তাদের তারা জান দিয়েছেন এই ব্যাপারে।
বাচ্চারা 1 মিলিয়নের উপরে বাচ্চারা মারা গেছেন, এটা একটা বিরাট একটা প্রভাব পড়বে এবং ইতিহাসে তো পড়বেই। এবং আমার মনে হয় ইউএস কংগ্রেসেও তারা হয়তো ন্যান্সি পেলোসি বলছেন যে ইম্পিচমেন্ট ওনা করবেন না, কিন্তু ফাইনগোল্ড উইসকনসিনের সেনেটর এই কয়েক মাস আগেও বলেছেন যে ইম্পিচেবল অফেন্স, ইরাকে আমেরিকান যারা গেছেন এটা ইম্পিচেবল অফেন্স। তো আপনার কথা উত্তরে বলবো যে ইন্টারন্যাশনাল কোর্টের ওরকম কোন ব্যবস্থা নেই, কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে এর একটা ব্যবস্থা আছে।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মাহজাবিন খান, তিনি ওয়াশিংটন থেকে ফোন করেছেন, বলুন।
আমি আমার একটা প্রশ্ন আছে। একটু আগে আপনারা বললেন যে আমেরিকার হিস্ট্রিতে প্রথমবার মুসলমান একজন ইলেক্টেড হয়ে এসেছেন। আমেরিকান কনস্টিটিউশনে আমেরিকান প্রেসিডেন্ট কি কখনো মুসলমান হয়ে আসতে পারবেন?
না, এরকম ভবিষ্যৎবাণী করার মতো যোগ্যতা আমার নেই আসলে।
আপনার মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের রেস্ট্রিকশন ছিল মুসলমান ছাড়া কেউ প্রেসিডেন্ট হতে পারবে না,
এই দেশে
এরকম কোন রেস্ট্রিকশন এখানে নেই।
আমেরিকার দিকটা আপনাকে চিন্তা করতে হবে, ইফ ইউ অ্যালাউ মি টু সে মানে সেটা হলো যে এটা এমন একটা দেশ যেখানে আপনার যে কোনো ধর্মের লোক তার ধর্ম কর্ম পালন করার জন্য পূর্ণ স্বাধীনতা আছে, যেটা অন্যান্য দেশে নেই। এটা আপনাকে চিন্তা করতে হবে। সারা পৃথিবীর আমেরিকা হল বিকন অব হোপ এন্ড লিবার্টি, এই দেশটা হল সারা পৃথিবীর শান্তি এবং লিবার্টিতে বিশ্বাস করে, এবং সারা পৃথিবী যারা এখানে এসছে তাদের নিজস্ব ধর্মকর্ম কৃষ্টি কালচার সমস্ত কিছু নিয়ে বেঁচে আছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। এবং যেটা কালোদের বিরুদ্ধে একটা ইয়ে ছিল যেটা 30 বছর আগে শেষ হয়ে গেছে, সে থেকে বেরিয়ে এসছে। সুতরাং শুধু একজন মুসলমান কেন, যে কোনো ধর্মের লোক সে যদি জনগণের আস্থা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, সে দেশের রাষ্ট্রপতি হবে, সেনাপ্রধান হবে, যে কোনো জিনিস হতে পারবে। এই দেশটা এটাই লক্ষ্যের সুবিধে আমেরিকার।
এবারে আরেকটি প্রশ্নে যাচ্ছি, তিনি বোধহয় কল করেছেন ঢাকার মিরপুর থেকে, মোহাম্মদ শফিকুল ইসলাম।
আমি ঢাকার মিরপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম বলছি। আমার প্রশ্ন হল গতকালের ইলেকশন নিয়ে, মিডটার্ম ইলেকশন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে রিপাবলিকানরা যেন মিডটার্ম ইলেকশনে সুবিধা পায়, সেজন্য সাদ্দাম হোসেনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হল অতিথিগণ এ ব্যাপারে কি মত পোষণ করেন?
ডক্টর খান,
এটা তো অনেক কনস্পিরেসি থিওরির ব্যাপারে। আপনি যদি উডওয়ার্ডের স্টেট অব ডিনায়াল বইটা পড়েন তাহলে দেখবেন যে অনেক কিছু হয় এখানে, এই করিডোর পলিটিক্স আমরা বলি, তো সেটার একটা ফর্মাল কিছু একটা নয়, কিন্তু এটার হয়তো বা কিছু প্রভাব হয়েছে কিংবা হয়নি, এটা আমরা আমার তো জানা নেই এ ব্যাপারে, কিন্তু হলেও হতে পারে, এটা আমার আমি বলতে পারবো না, কারণ এটা আমার বলা অন্যায় হবে, কারণ আমার কোন এভিডেন্স নাই এ ব্যাপারে।
ডক্টর চৌধুরী, আপনি যদি এ সম্পর্কে কিছু বলেন।
আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের নাগরিক যারা ভোট দেন তারা খুব চিন্তা ভাবনা করে ভোট দেন, কোন একটা ইভেন্টকে মনে রেখে তারা ভোট দিয়ে একটা নির্বাচনের গতিকে বদলে দেবে সেটা হচ্ছে না, সেটা হওয়ার সম্ভাবনা নেই। আর কোন দেশে কোন রাষ্ট্রপতির ফাঁসির আদেশ হল সেটা যদি ইনফ্লুয়েন্স হয়েই থাকে, আমরা মনে করি এটা হলো, তারপরেও দেখা যাচ্ছে যে বিরোধী দল বলে আমরা যেটা বলছি ডেমোক্রেটিক পার্টি, তারা হাউসে মেজরিটি পেয়েছে, সিনেটে মেজরিটি পেতে পারে, সুতরাং জনগণের উপরে ভোটারদের উপরে এর কোন প্রতিক্রিয়া হয়েছে বলে আমার মনে হয় না। আপনাকে ধন্যবাদ।
এরপরে দেখছি কলকাতা থেকে একজন কল করেছেন, শিখা পাল।
নমস্কার, আমি কলকাতা থেকে শিখা পাল বলছি। আমার প্রশ্ন হচ্ছে এই যে প্রেসিডেন্ট বুশ ভারতের সঙ্গে যে পরমাণু সহযোগিতা চুক্তি করেছেন, নির্বাচনে তা কতটা প্রভাব পাবে বলে মনে হয়?
ডক্টর চৌধুরী, আপনি কি অ্যাড্রেস করবেন?
না, এই ধরনের একটা আন্তর্জাতিক চুক্তি একটা দেশের সাথে, ভারত একটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না। এগুলি নর্মালি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হয়, হোয়াইট হাউসের জন্য যখন ইলেকশনটা হয় প্রতি 4 বছর, সেখানে কিছু প্রভাব ফেলে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে, কিন্তু মিড টার্ম ইলেকশনে এগুলির খুব একটা প্রভাব আছে বলে আমার মনে হয় না। ডক্টর খান হয়তো আই ডোন্ট নো হোয়াট হি ইজ গোইং টু।
ডক্টর খান, আপনি কিছু বলবেন?
মিড টার্ম ইলেকশনে এই আন্তর্জাতিক এই চুক্তির ব্যাপারে প্রভাব খুবই কম,
তবে ওই প্রেসিডেন্ট ইলেকশনে হয়তো এর উপরে একটা লোকে প্রশ্ন করবে যে পুরুষ যে করেছেন যে এটা হচ্ছে নন প্রিফারেশনের একটা উল্টো হয়ে গেল, কারণ ওনারা বলছেন যে 1967 যে নন প্রলিফারেশন অ্যাক্ট অনুযায়ী সবাইকে একটু সামলে চলতে হবে, অথচ এখন ইন্ডিয়াকে তারা করলেন, এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে এটা নিশ্চয়ই করা দরকার, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা মেজর পাওয়ার। ইন্ডিয়ার যে আপনার যে হিস্ট্রি আপনি দেখুন, এটা শান্তিপূর্ণ তারা ব্যবহার করেছেন এই পরমাণু শক্তিকে, তো এটা তো নৈতিকভাবে আমি বলবো যে এটা কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি যদি ট্রিটির ব্যাপারে বলেন নন প্রলিফারেশন ট্রিটি, তখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যিনি এক কথা বলছেন যে নন প্রলিফারেশন ট্রিটিটা বলবৎ থাকতে হবে, আর এক আবার হচ্ছে আবার নন এগেনস্ট নন প্রলিফারেশন তিনি এগ্রিমেন্ট করছেন একটি দেশের সঙ্গে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য থেকে মেরিল্যান্ড রাজ্যের এলিকট সিটি থেকে কল করেছেন ইভান রহমান।
আমি ইভান রহমান বলছি এলিকট সিটি মেরিল্যান্ড থেকে। হ্যালো ওয়াশিংটনের প্যানেলিস্টদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আগামীতে অভিবাসন সংক্রান্ত যে আইন প্রণয়ন করা হবে তার উপর এই যে নতুন কংগ্রেস নির্বাচিত হল, তাদের কি রকম প্রভাব পড়বে বলে আপনাদের ধারণা?
ডক্টর খান, আপনি যদি কিছু বলেন।
আমি এর আগেই এই ব্যাপারে একটু উক্তি করেছি, আমার মনে হয় এটা বেশ ভালোভাবে প্রভাব পড়বেন, এবং এরা সাপোর্ট করবেন কেনেডি এবং জর্জ বুশ। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি। জর্জ বুশের যে প্রস্তাবটা ছিল রিপাবলিকান রাইটিস্টদের জন্য, উনি এই প্রস্তাবটা তুলে ধরতে পারেননি ঠিক মানে, এবং এই প্রস্তাবটা কেনেডি সেনেটর কেনেডির প্রস্তাবের সঙ্গে, সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়ালিজম, যেটা আস্তে আস্তে ভাবে যারা আছেন 10-15-20 বছর ধরে অভিবাসীরা আছেন, যাদের কোনো কাগজপত্র নেই এবং যারা খেতে খাচ্ছেন সৎভাবে জীবনযাপন করছেন, তাদের একটা একটা ব্যবস্থা করা একটা নৈতিক দায়িত্ব একটা দেশের জন্য, এবং সঙ্গে সঙ্গে আমাদের বর্ডারটা রেস্ট্রিক্টেড করতে হবে যাতে ইলিগাল ইমিগ্রেন্টস সহজে আমাদের এই ভেতরে ঢুকতে না পারে। এই দুটো কাজে, একটা হচ্ছে সিকিউরিটির জন্য আর একটা হচ্ছে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য। তো আমার মনে হয় এই কংগ্রেস এই ব্যাপারে এটার একটা অ্যাকশন তারা নেবেন, এবং আমার মনে হয় এটা উইল বি বেসড অন জাস্টিস অ্যান্ড ইকুইটি।
আমি ডক্টর খানের সাথে সম্পূর্ণ একমত, জাস্টিস সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই দেশের জন্য, আমেরিকার জন্য। তবে যে প্রোগ্রামগুলি যেমন গেস্ট ওয়ার্কার কিংবা ন্যাশনাল সিকিউরিটি, এইসবগুলো ইস্যুগুলিকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। আমি আগেও বলেছি একটা দেশের সীমান্ত এভাবে অরক্ষিত থাকতে পারে না, এটা দেশের নিরাপত্তার জন্য বিরাট হুমকি। সুতরাং অবৈধ ইলিগাল ইমিগ্রেন্ট যাতে আসতে না পারে সেই বন্দোবস্তটা করতে হবে, এবং আমার ধারণা কংগ্রেস খুব ভালোভাবে সেটা ট্যাকল করবে আগামী 1-2 বছরের মধ্যে।
আচ্ছা, আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই, এই যে ন্যান্সি পেলোসি যিনি প্রথম মহিলা স্পিকার হতে যাচ্ছেন, এটা তো একটা ইতিহাস সৃষ্টি করেছেন তিনি, সে সম্পর্কে কিছু বলুন, আপনারা কি মনে করছেন? ডক্টর খান, আপনি বলুন।
আমার তো খুব ভালো ধারণা ন্যান্সি পেলোসি সম্বন্ধে, উনি খুব একটা মোরাল লিডারশিপ, যে একটা নৈতিক নেতৃত্ব, এটা উনি দিতে সক্ষম হয়েছেন। এবং আমার মনে হয় ন্যান্সি পেলোসির জন্যই আজকে যে আমরা একটা ডেমোক্রেটিক রিভলিউশন যেটা রিপাবলিকানরা করেছিলেন 1994, এটা ন্যান্সি পেলোসির জন্যই অনেকটা সক্ষম হয়েছে, কারণ উনি এটা মোবিলাইজ করেছেন, উনি যাতে ডেমোক্রেটসরা যে ককাসগুলো যাতে সুন্দরভাবে তারা কাজ চালিয়ে যেতে পারে, এটা উনি এই বন্দোবস্তটা ন্যান্সি পেলোসি করেছেন। এবং উনি লিবারাল, অনেকে বলেন যে উনি হচ্ছেন একটু এক্সট্রিম লিবারাল, তার অনেক কনজারভেটিভ ডেমোক্রেট এসছেন, কিন্তু ডেমোক্রেটিক পার্টি ট্রেডিশনালি আপনার একটা বিগ টেন্ট বলতে পারেন, অনেক রকম ই আছে স্পেকট্রামের মধ্যে, অনেক একটু মিডল আছে, অনেক টুয়ার্ডস কনজারভেটিভ আছে। ন্যান্সি পেলোসি আমার মনে হয় উনি এদের সবাইকে একত্রিত করতে সক্ষম হবেন, এবং একত্রিত করেই এই যে অভিবাসী বলুন, ধরুন স্টেম সেল রিসার্চের ব্যাপারে আর একটা উদ্যোগ উনি নেবেন, এবং আপনার ধরুন সিকিউরিটির ব্যাপারেও একটা উদ্যোগ নেবেন যাতে আমাদের সিকিউরিটিটা আরো বলবৎ হয়, এবং
যেটা আমি বলেছি যে সঙ্গে সঙ্গে যাতে আমাদের অন্যায় অবিচার আমরা কার উপরে না করতে পারি, অভিবাসীদের উপরে যাতে বিচার হয় তারও একটা ব্যবস্থা করবেন। আমার একটা বিরাট ভালো ধারণা ন্যান্সি পেলোসি সম্পর্কে।
আমি সংক্ষেপে বলি আপনার, এটা একটা সত্যি সত্যি ভালো দিক, সেটা হলো আমেরিকার ইতিহাসে একজন মহিলা রাজনীতি করে একটা স্পিকার হচ্ছেন, ইনফ্যাক্ট থার্ড ইন দ্য লাইন অব প্রেসিডেন্সি যেটা। আরেকটা হলো যে উনি নতুন একটা নেতৃত্ব দিয়ে দেশকে একটা যেটা বিবাদ, যেটা একটা হয়েছে ডিভিশন হয়েছে কনজারভেটিভ এবং রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে, উনি এই বিবাদটা গুছিয়ে আনতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই ওনার নতুন দায়িত্ব নেওয়ার পর আমরা দেখব, জনগণও দেখবে যে উনি সবাইকে একভাবে মিলেমিশে এনে একটা নতুন জাতি, এই দেশকে সবাইকে একসাথে করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এক বিশেষ শতাব্দীর যে বিভিন্ন চ্যালেঞ্জ এই দেশের জন্য, ইন্টারনালি ট্যাক্স বলেন, হেলথ কেয়ার বলেন, এডুকেশন বলেন, এগুলি সবার জন্য নিয়ে যাবেন। আমি খুব বিশ্বাস করি উনি এটা পারবেন এবং এটা উনি প্রমাণ করেছেন। এবং আমি সত্যি সত্যি আজকে আনন্দিত যে এই দেশের জনগণ ভুল করেনি, ঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে একজন মহিলাকে স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তার আগে আমি প্যানেলিস্টদের বলব এই এক মিনিটের মধ্যে বা তারও কম সময়ের মধ্যে যদি আপনাদের এই পুরো নির্বাচনের ফলাফল সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে কিছু বলেন। ডক্টর খান,
আমার হচ্ছে যে আমাদের অনেক কিছু শেখবার আছে এই আমেরিকার যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ভিত্তিতে। এর অনেক নেগেটিভ অ্যাড হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যারা হেরে গেছেন তারাও সঙ্গে সঙ্গে তারা কংগ্রেচুলেশন পাঠিয়েছেন, কংগ্রেচুলেট করেছেন যাকে জিতেছেন। এবং এটা এই যে সিভিলিটিটা, এই যে আপনার যে এই যে এই যে একটা অ্যাটমসফিয়ারটা যে ক্রিয়েট করা হয়েছে, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, এটা খুবই দরকার। এই স্ট্যাবিলিটি, স্থিতির জন্য এটা খুবই দরকার। এবং আমাদের অন্যান্য অনুন্নত দেশগুলো এই ব্যাপারে অনেক কিছু শেখার আছে।
ডক্টর চৌধুরী, আপনি
আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের যারা শ্রোতারা শুনছেন বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে, বাংলাদেশে যেমন নির্বাচন আসছে, এই যে সহনশীলতা, একের প্রতি অন্য দলের প্রতি যে শ্রদ্ধা এবং তাদের প্রতি যে সম্মান, এবং নির্বাচনে হেরে গেলে সেই এই ইয়েটাকে আপনার রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করা, এটা করার জন্য গণতন্ত্র জন্য অত্যন্ত জরুরি ব্যাপার। এই সহনশীলতাটা যেন বাড়ে, আমেরিকার গণতন্ত্র থেকে এটা শিখতে হবে আমাদেরকে।
ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর এহতেশাম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং কলার শ্রোতারা যারা আপনারা কল করেছেন, অনেকে প্রশ্ন নিতে পারিনি, সবাইকে যারা কল করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।